বিশ্ব ব্যাংকের সদ্য সমাপ্ত বসন্তকালীন সভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আয়োজিত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা পুনর্বাসন সংক্রান্ত এক সভায় ছয়টি দেশ এবং চারটি দাতা সংস্থা রোহিঙ্গা পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছে। এরই মধ্যে সুইডেন ওই বৈঠকেই $17 বিলিয়ন সহায়তার আশ্বাস দেয়। এই বাস্তবতায় আজকের আলাপনের বিষয় রোহিঙ্গা পুনর্বাসনে দাতাদের সহায়তার আশ্বাস এবং বাংলাদেশের রাজনীতি। আর আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হুসাইন কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শ্রোতা, আপনারা এরই মধ্যে জানেন, আপনারা চাইলেই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 202-619-3062। এবং আশা করছি যে আপনারা বরাবরের মতোই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মন্তব্য বা প্রশ্ন আমাদেরকে জানাবেন। চাইলে আপনারা আমাদের অতিথিদেরকে প্রশ্নও করতে পারেন। আমরা শুরুতে যেতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন তো আপনি আমাকে? জি, শুরুতে আপনার কাছে জানতে চাই যে বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় আমরা শুনলাম যে ছয়টি দেশ এবং চারটি দাতা সংস্থা রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছে এবং সুইডেন বলেছে তারা $17 বিলিয়ন দেবে। অন্য দেশগুলো এখন পর্যন্ত কি পরিমাণ অর্থ সহায়তা দেবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কিন্তু তারা সহায়তার আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে বসন্তকালীন সভাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
রোহিঙ্গা সমস্যাটি বাংলাদেশের জন্য অবশ্যই একেবারে একটি অনাকাঙ্ক্ষিত সমস্যা, যেটির মোকাবেলা বাংলাদেশকে গত বছর থেকে করতে হচ্ছে এবং সার্বিকভাবে এখন পর্যন্ত বাংলাদেশে 1.1 মিলিয়ন রোহিঙ্গা অবস্থান করছেন এবং যার জন্য শুরুর দিকে যে পরিমাণে একটি প্রাক্কলন করা হয়েছিল যে অর্থ সাহায্য দরকার হবে, সে সময় আমরা বৈশ্বিক পর্যায় থেকে প্রায় $330 মিলিয়ন মতো সাহায্যের অঙ্গীকার পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন হিসেব করা হয়েছে বা বিভিন্ন পক্ষ থেকে প্রাক্কলন করা হয়েছে, তখন দেখা গেছে যে এই রোহিঙ্গা শরণার্থীদের জন্য সেপ্টেম্বর থেকে জুন 2018 এই সময়কালে প্রায় $882 মিলিয়ন প্রয়োজন হবে। তো সেই এই প্রেক্ষিতে বাংলাদেশের শুরুর অবস্থান ছিল যে তারা কোনো আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে কোনো ঋণ গ্রহণ করবেন না, বরঞ্চ যদি এই সংস্থাগুলো অনুদান আকারে বাংলাদেশকে টাকা দেন সেটি তারা গ্রহণ করবেন। এবং সেরকম একটি মানসিক প্রস্তুতি নিয়েই এবার মাননীয় অর্থমন্ত্রী এই বসন্তকালীন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। তো সেখানে যেহেতু এখন বিশ্বব্যাপী রোহিঙ্গা সমস্যাটি বড়ভাবে আলোচিত হচ্ছে এবং এক্ষেত্রে দাতা সংস্থাগুলো এবং আন্তর্জাতিক দেশগুলো যেহেতু রোহিঙ্গা বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে, সেই বিচারে যে আলোচনাগুলো হয়েছে সেটিকে খুবই ইতিবাচক বলা যায় এবং সুইডেনের পক্ষ থেকে যে কমিটমেন্ট করা হয়েছে সেটি বরঞ্চ অন্যদেরকে উৎসাহিত করবে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবার জন্য। এবং এটা শুরুর দিকে যতটা মনে হয়েছিল যে এটি একটি সাময়িক সমস্যা হিসেবে হয়তো বাংলাদেশের জন্য আসছে, কিন্তু এখন মোটামুটি এটি পরিষ্কার যে এটি এক ধরনের দীর্ঘকালীন সমস্যা বাংলাদেশের জন্য এবং এটিকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে এটি মোকাবেলার প্রয়োজন হবে। এবং সে প্রেক্ষিতে যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজস্ব ব্যবহার করে যদি এটি করতে হয় তাহলে বাংলাদেশের জন্য এটি হবে খুবই দুর্ভাগ্যজনক। সে প্রেক্ষিতে দাতা সংস্থা বিশেষ করে সুইডেন এবং অন্যান্য দেশগুলো যদি এগিয়ে আসে, যেটি প্রত্যাশা করা হচ্ছে সেটি যদি পাওয়া যায় তাহলে সেটি অবশ্যই বাংলাদেশের জন্য খুব ইতিবাচক হবে। এই রোহিঙ্গাদের এক ধরনের দীর্ঘমেয়াদে
আপনি চট্টগ্রামে রয়েছেন, সেই বাস্তবতায় আপনার কাছে কি মনে হয় যে আমাদের দাতা দেশ অথবা দাতা সংস্থার সহায়তা নির্ভর ভাবেই আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবো, অথবা তাদের যে সমস্যাগুলো এখন রয়েছে সেগুলোর খানিকটা হলেও লাঘব করা সম্ভব হবে? আপনি যেহেতু চট্টগ্রামে রয়েছেন সেই বাস্তবতায় যদি আপনি আমাদেরকে একটু জানান।
হ্যাঁ, আমি আসলে
অধ্যাপক হুসাইন কবির, আপনি শুনতে পাচ্ছেন? অধ্যাপক হুসাইন কবির, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা জানতে চাইছিলাম যে আপনি যেহেতু চট্টগ্রামে রয়েছেন, রোহিঙ্গাদের কি অবস্থা সেটা আপনি জানেন, এবং এখন আবার নতুন করে ছয়টি দাতা দেশ এবং চারটি দাতা সংস্থা সহায়তার আশ্বাস দিয়েছে, সব মিলিয়ে আপনি কি মনে করেন যে আসলে রোহিঙ্গা পুনর্বাসনে এই সহায়তা কতটা কাজে লাগছে? আসলেই কি বাংলাদেশ সহায়তা নির্ভরভাবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করছে? কি মনে হয় বাস্তব চিত্রটি কি আপনার কাছে? হ্যালো হ্যালো, খুব সম্ভবত আমরা অধ্যাপক হুসাইন কবির আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা ডক্টর খন্দকার গোলাম মজিম আপনার কাছে আবার যেতে চাচ্ছি। জি, আমরা বাংলাদেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে রয়েছে এমনটা অর্থনীতিবিদরা বলেন, আমরা জি আপনার কাছ থেকে জানতে চাই যে অর্থনৈতিক অবস্থাটা এখন বাংলাদেশের কি অবস্থায় আছে, যে আমরা কোনো রোহিঙ্গা পুনর্বাসনের মতো বিষয়ে নিজেদের সামর্থ্য কতটা যদি সহায়তা না পাওয়া যায়, কারণ আমরা এরই মধ্যে দেখেছি জাতিসংঘ বিভিন্ন সময় সহায়তার আবেদন জানিয়েছে এবং যে পরিমাণ প্রতিশ্রুতি পাওয়া গেছে সেই পরিমাণ সহায়তা ঠিক পাওয়া যায়নি, বাংলাদেশ পায়নি। তো আমাদের অর্থনীতির কি অবস্থা?
দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে যে ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে পারছে, প্রায় 6% উপরে প্রবৃদ্ধি বিগত কয়েক বছর থেকে, এবং গত বছর থেকে 7% উপরে যে প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে সেটা খুবই ইতিবাচক, এবং বৈশ্বিক পর্যায়ে এত উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা দেশগুলোর মধ্যেও কিন্তু বাংলাদেশের অবস্থান বেশ ইতিবাচক। কিন্তু এটাও মনে রাখা দরকার, এই উচ্চ প্রবৃদ্ধির পরেও আমরা যদি সরকারের বাজেট ব্যয় কাঠামোটি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে সামাজিক খাতে কিন্তু সরকার প্রত্যাশা মাফিক এখনো বরাদ্দ করতে পারছে না। তার কারণ হলো সরকারকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে হচ্ছে তার রাজস্ব খাতে, এবং বিপুল পরিমাণ অর্থ তার উন্নয়ন বাজেটের বরাদ্দ করতে হচ্ছে মূলত অবকাঠামো উন্নয়নে অথবা বিভিন্ন ধরনের স্থানীয় সরকার ভিত্তিক যে সমস্ত প্রকল্প রয়েছে সেখানে। এবং রোহিঙ্গা সমস্যার মতো এরকম একটি সামাজিক সমস্যা যদি জড়িত হয়, এবং যেহেতু জড়িত হয়েছে, আর তার ফলে যেটি হচ্ছে যে সামাজিক খাতে সরকারের যে বরাদ্দ তার নিজস্ব অর্থায়নের মাধ্যমে, সেই জায়গায় এর একটি নেতিবাচক একটা প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। অর্থাৎ নিজস্ব যে সমস্ত কার্যক্রমে তার বরাদ্দ দরকার, সেটাই শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, মানব সম্পদ উন্নয়ন হোক, এমনকি সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য সরকারের অর্থ বরাদ্দ প্রয়োজন হোক, সেখান থেকে কিন্তু এখন অর্থ কেটে তাকে এই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য বরাদ্দের প্রয়োজন হবে। যদি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বা আন্তর্জাতিক পর্যায় থেকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহযোগিতা না পাওয়া যায়, আমরা কিন্তু বিগত সেপ্টেম্বরের 2017 সালে যখন আন্তর্জাতিক পর্যায়ে প্রথম প্লেস ফান্ড এসেছিল, সেই সময় কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে $440 মিলিয়ন মতো প্রয়োজন হবে প্রথম 6 মাসে, কিন্তু তার বিপরীতে গিয়ে সে সময় অনুদান ঘোষণা করা হয়েছিল $330 মিলিয়ন, কিন্তু সার্বিকভাবে সর্বশেষ পাওয়া গিয়েছিল সম্ভবত $110 মিলিয়ন মতো। সুতরাং বোঝাই যাচ্ছে যে পরিমাণ প্রয়োজন সেই প্রয়োজনের চেয়ে প্রত্যাশাকে অনেক কম পাওয়া যাচ্ছে, এবং তার বিপরীতে গিয়ে সরকারকে তার নিজস্ব উৎস থেকে অর্থ বরাদ্দের প্রয়োজন হচ্ছে, এমনকি কখনো কখনো তার সরকারকে তার নিজস্ব উৎস থেকে অন্যান্য যে সমস্ত দ্রব্যাদি বিশেষ করে চাল বা অন্যান্য খাদ্যদ্রব্য যেগুলো সরকার আপৎকালীন মজুত রাখেন সেগুলো কিন্তু এই সময়কালে ব্যবহারের প্রয়োজন পড়েছে। যেহেতু আমাদের এই ধরনের স্টকগুলো সীমিত এবং আমাদের সম্পদের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে সামাজিক খাতে বিনিয়োগের, সুতরাং এই বাড়তি বরাদ্দের প্রয়োজনটি কিন্তু আমাদের জন্য নতুন একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সরকার যেহেতু রাজনৈতিকভাবে বিষয়টিকে খুব ইতিবাচকভাবে দেখছেন যে রোহিঙ্গাদের এক ধরনের আপৎকালীন সুরক্ষা দিতে যাচ্ছেন এবং মানবিকভাবে জিনিসটি সরকার দেখছেন, সুতরাং এই পরিস্থিতির মধ্যেও হয়তো চেষ্টা করা হবে যাতে তাদের জন্য ন্যূনতম যতটুকু ব্যবহার করা যায়, এবং এখন পর্যন্ত যতটুকু অনুমান করা যায় যে যে ধরনের সাহায্যের প্রয়োজন বা যতটুকু প্রতিশ্রুতি রয়েছে তাতে আগামী বাজেটে সরকারের হয়তো নিজস্ব অর্থেরও একটা অংশ ব্যবহারের প্রয়োজন পড়বে। আমরা গত মার্চ মাসে দেখতে পেয়েছি যে সরকার রোহিঙ্গাদের জন্য 2,000 কোটি টাকার একটা প্রকল্প ঘোষণা করেছেন, যে এই প্রকল্পের মাধ্যমে ভাষাঞ্চরের ওখানে 1,00,000 রোহিঙ্গা যাতে অবস্থান করতে পারেন, তাদের জন্য সেখানে স্বল্পকালীন বাসস্থানের ব্যবস্থা, তাদের পয় বা নিরাপদ পানির ব্যবস্থা, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু অর্থ বরাদ্দ সরকার অলরেডি করেছেন এবং আগামীতেও হয়তো এ ধরনের প্রকল্প নেওয়ার প্রয়োজন হবে। পাশাপাশি এটাও মনে রাখা দরকার যে রোহিঙ্গা সমস্যার জন্য কিন্তু স্থানীয় পর্যায়ে বেশ কিছু সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ এবং অর্থনৈতিক ভাবেও স্থানীয় পর্যায়ে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে।
জি ডক্টর 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 খন্দকার গোলাম মজিম, আমরা এই বিষয়টাতে যাব, আমরা অধ্যাপক হুসাইন কবির তাকে সংযুক্ত করতে পেরেছি, আমরা তার কাছ থেকে একটু সরজমিনের খবর শুনে আসি, তারপর আবার আপনার কাছে যাচ্ছি। অধ্যাপক হুসাইন কবির, আপনি শুনতে পাচ্ছেন তো না? জি, আমরা দুঃখিত, আসলে আপনাকে আমরা শুনতে পাচ্ছিলাম না। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমরা আলাপ করছিলাম যে রোহিঙ্গাদের পুনর্বাসনে দাতা দেশ সংস্থারা সহায়তার আশ্বাস দিচ্ছেন, কিছু হয়তো বা মিলছে, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুত অর্থ ঠিক মতো বাংলাদেশের কাছে যাচ্ছে না। এবং আপনি চট্টগ্রামে রয়েছেন, সব মিলিয়ে রোহিঙ্গা পুনর্বাসন এবং রোহিঙ্গাদের অবস্থা, দাতাদের সহায়তার আশ্বাস কতটা বাস্তবতা, সব মিলিয়ে আপনার মন্তব্য শুনতে চাই, তারপর আমরা শ্রোতার প্রশ্ন নিয়ে আবার ফিরব।
দেখুন, আসলে যেই পরিমাণ সাহায্যের কথা বলা হচ্ছে, প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, বাস্তব সমস্যার তুলনায় সেটি অত্যন্ত কম। এই সমস্যাটি আসলে বাংলাদেশের ঘাড়েই চেপে বসেছে। আমাদের যে অর্থের যোগান সেটা কিন্তু আমাদের সীমিত অর্থ, আমাদের বাজেটের পরিমাণও কিন্তু অত বড় না। সেই জায়গায় আমাদের যে আপনার যে আপদকালীন যে রসদ সেটাও কিন্তু অত বড় না, সেটা সীমিত। আমাদের রসদ দিয়ে, আমাদের অর্থ দিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব না। এটি দীর্ঘস্থায়ী ভাবে সমাধান করতে হবে, এটি রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে এবং এদেরকে যত দ্রুত সম্ভব তাদের স্বদেশে ফেরত পাঠাতে হবে, এবং ফেরত পাঠানো জোরপূর্বক না, কিন্তু সেই উদ্যোগটা নিতে হবে। অর্থ আসাটা বড় কথা নয়, যত দ্রুত তারা আমাদের ভূখণ্ড থেকে যাবে ততই আমাদের জন্য মঙ্গল। কারণ আপনি যেই অঞ্চলে এরা এখন বর্তমানে আছে সেখানে কিন্তু অনেক ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে, এবং এর সাথে আপনার ড্রাগ বাণিজ্যের বিষয় আছে, উইমেন ট্রাফিকিংয়ের বিষয় আছে, এবং আমাদের ওই জনপদে সামাজিক বনায়ন যেটা হয়েছে সেই সামাজিক বনায়নের উপর চাপ পড়ছে, পরিবেশের উপর চাপ পড়ছে, এবং তাদের যে মানবিক বিপর্যয় সেই বিপর্যয়ের বিষয়টিও কিন্তু আমাদের সমাজের ভিতরে অন্যরকম একটা সমস্যা সৃষ্টি করতেছে। সেই জায়গাগুলো আসলে সঠিকভাবে অ্যাড্রেস করা দরকার, এবং যত দ্রুত সম্ভব অর্থ প্রাপ্তির চেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে, পুনর্বাসনের চেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের স্বদেশে তাদেরকে পাঠানোর উদ্যোগ দিতে হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের সাহায্য দিবে, টাকা দিবে, টাকা দেওয়াটা মানবিক সাহায্য, এই টাকা দিয়ে মানবিক সমস্যার সমাধান কতটুকু হবে আমি জানি না, কিন্তু এটি রাজনৈতিক সমস্যার বিষয়, এটি রাজনৈতিক উপায়ে এর সমাধান করতে হবে বলে আমি মনে করি।
জি, আমরা শ্রোতাদের প্রশ্ন এবং মন্তব্য শুনে আপনাদের কাছে ফিরতে চাই। প্রথমে লাইনে রয়েছেন মাসুদুর রহমান। মাসুদুর রহমান, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয়টা দিয়ে, অর্থাৎ কোথা থেকে ফোন করেছেন সেটি বলে, তারপর যদি আপনার প্রশ্ন অথবা মন্তব্য আমাদেরকে জানান। মাসুদুর রহমান, শুনতে পাচ্ছেন? মাসুদুর রহমান, শুনতে পাচ্ছেন?
আমি শুনতে পাচ্ছি।
জি প্লিজ, আপনি যদি আপনার প্রশ্ন বা মন্তব্যটি করেন। হ্যালো,
জি আমি বাংলাদেশ বগুড়া জেলা থেকে বলছি।
জি বলুন, আপনার প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন।
আমি বলছিলাম যে রোহিঙ্গা সমস্যা এখন আমাদের বাংলাদেশের একটা প্রধান সমস্যা। জি জি, আমি শুনতে পাচ্ছি, আমি বগুড়া থেকে বলছি, বাংলাদেশ বগুড়া থেকে বলছি।
জি বলুন বলুন, আমরা শুনছি।
আমাদের বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা একটা প্রধান সমস্যা, এরা এদের কি দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, এবং দাতা সদস্যরা যেমন তাদের আর্থিক দিক দিয়ে সহযোগিতা করবে না, তাদের অর্থনৈতিক চাপে ফেলে মিয়ানমারকে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করবে।
জি, আসলে সেই চেষ্টা তো চলছেই, বাংলাদেশ সরকার কাজ করছে, প্রত্যাবর্তনের বিষয়ে চুক্তি হয়েছে, এখন আমরা দেখব নিশ্চয়ই সামনে কি হয়। কিন্তু আমরা আসলে কথা আজকে বলছি যে রোহিঙ্গিদের পুনর্বাসনে দাতারা সহায়তা দিচ্ছে, সেই সহায়তা আসলে বাংলাদেশ পাচ্ছে কিনা, সেই সহায়তা যথেষ্ট কিনা, বাংলাদেশ সরকার কি করছে, এবং রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতির উপর কি ধরনের প্রভাব পড়বে, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা রয়েছে, উত্তম পাল। উত্তম পাল, আপনি যদি আপনার প্রশ্ন এবং মন্তব্যটি করেন, তার আগে যদি বলেন যে আপনি আসলে কোথা থেকে ফোন করেছেন আমাদেরকে। হ্যাঁ উত্তম পাল, আমরা শুনছি আপনাকে, বলুন। হ্যালো হ্যালো, আমরা খুব সম্ভবত উত্তম পালকে শুনতে পাচ্ছি না। অতিথিদের কাছে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন আমরা ফেসবুকে দেখছি, এবং শ্রোতা আপনারা জানেন যে আমরা এখন আমাদের ফেসবুকেও, আমাদের ভয়েস অফ আমেরিকার ফেসবুকে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখার এবং শোনার ব্যবস্থা করেছি, এবং সেক্ষেত্রে একজন শ্রোতা মন্তব্য করেছেন, শঙ্কর হালদার, তিনি জানতে চেয়েছেন যে ভারতে যেসব রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য ভারত সরকার যে সহায়তা দিচ্ছে সেটি যথেষ্ট কিনা। আমি আসলে এটি আমাদের বিষয়ের সঙ্গে খানিকটা হলো সংযুক্ত, এই কারণে দুজন অতিথির কাছেই উন্মুক্ত প্রশ্ন, আপনারা যদি কোনো মন্তব্য করতে চান যে ভারত যে সহায়তা দিচ্ছে সেটি কি যথেষ্ট। হ্যালো
জি, আমি যদি শ্রোতার প্রশ্নটি বুঝে থাকি, দেখুন সরকারি ভাবে যতটুকু জানা যায় যে ভারতে যারা প্রবেশ করছেন তাদেরকে আসলে সরাসরি বাংলাদেশে যেভাবে সরকারি ঘোষণার মাধ্যমে যেভাবে ব্যবস্থা করা হচ্ছে, অন্যান্য দেশ বিশেষ করে ভারত বা ভারতের মতো দেশে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে সরকারি পর্যায় থেকে ঘোষণার মাধ্যমে যে সাহায্য সহযোগিতার বিষয়টি সেটি সম্ভবত খুব বড় ভাবে হচ্ছে না সেখানে, এবং যা যে সংখ্যক রোহিঙ্গা ভারতে অবস্থান করছেন সেই সংখ্যাটাও যতটুকু আমি জানি যে খুব বড় না। সুতরাং সেদিক থেকে এই ভারতে রোহিঙ্গাদের অবস্থান করাতেই খুব বড় ভাবে যে তাদের অর্থনীতিতে বা সামাজিক ভাবে খুব বড় বিপর্যয় ফেলছে সেটি ঠিক বলা যাবে না। উপরন্তু ভারতের যে রাজ্যগুলোতে রোহিঙ্গারা অবস্থান করছেন, মূলত তারা অবস্থান করছেন আমাদের এদিকের যে সেভেন সিস্টার্স যে রাজ্যগুলোর কথা বলে থাকি সেই জায়গাগুলোতে তাদের কিছু অবস্থান রয়েছে, এবং কলকাতাতে তাদের কিছু অবস্থান রয়েছে বলে যতটুকু আমরা জানি। এবং এই রাজ্যগুলো মূলত সেভেন সিস্টার্স এর রাজ্যগুলো জনবহুল না, এখানে জনসংখ্যার বরঞ্চ তুলনামূলক কম অবস্থান রয়েছে। সুতরাং সেই বিবেচনায় কি এটি যে এই রাজ্যগুলোর উপরে যে অনেক বড় আর্থিক চাপ ফেলছে সেটি বলা যাবে না, তবে এটা ঠিক যে তাদের উপরে স্থানীয় জনগণের সঙ্গে এই বাইরের থেকে অনুপ্রবেশকারী হিসেবে যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের সামাজিক অথবা রাজনৈতিক এক ধরনের টানাপোড়েন আছে বলে বিভিন্ন সময় পত্রিকাতে পাওয়া যায়।
একই সঙ্গে আমরা এটাও তো জানি যে বাংলাদেশ ভারতে আশ্রয় নেয় প্রায় 40,000 মতো রোহিঙ্গা, যাদের ভারত থেকে বিতাড়নের কথা উঠেছে, এবং এই সংক্রান্ত একটি মামলাও ভারতে চলছে, সে বিষয়ে শুনানি হচ্ছে। সবশেষ আমরা যেটা জানি যে সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর কি অবস্থা সেগুলো সরজমিনে দেখে সরকার যেন তাদেরকে একটা প্রতিবেদন দেয়। এবং আমরা জানি যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একটি প্রতিবেদন ভারতের সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল, যেটাতে বলা হয়েছে যে রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি, সেই কি কি কারণ সেগুলো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আশা করছি শঙ্কর হালদার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আরেকজন শ্রোতা ফেসবুকে লিখেছেন, ইসমা তারা, তিনি বলেছেন যে মিয়ানমার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চায় না, তারা সময় নষ্ট করছে, পশ্চিমা দেশগুলো চাইলে হয়তোবা হতে পারে, তার পূর্ণাঙ্গ মন্তব্যটি দেখতে গেলে অনেকখানি। তো সব মিলিয়ে আমরা হোসাইন কবির আপনার কাছ থেকে জানতে চাই চাই। তারপর আমরা মূলত আসলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটু আলোচনা করব যে রোহিঙ্গা সংকটের কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ঠিক কতটা নেতিবাচক প্রভাব পড়ছে, কি করলে নেতিবাচক প্রভাবটা পড়বে না, সেসব নিয়ে একটু আলোচনা করব। আমরা হোসেন কবির আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি মনে করেন লোক প্রশাসনের শিক্ষক হিসেবে ভারত কি চায় না
সমস্যার সমাধানের পাশাপাশি আসলে এখানে বহুপক্ষের একটা দেন দরবারের বিষয় আছে, এখানে বহুপক্ষের লাভালাভের বিষয় কিন্তু এখানে যুক্ত আছে। আমরা জানি মানবিক সাহায্যের কথা বলে কিন্তু এনজিও গুলো কাজ করে, বাংলাদেশে অলরেডি এর সম্পর্কে কিন্তু একটা বিরূপ ধারণা জন্মেছে যে অনেকগুলো এনজিও উস্কানি দিচ্ছে যে আপনার রোহিঙ্গাদেরকে যারা যাতে ওরা বেশি ফিরে না যায়। কারণ এখানে মূলত মূল বিষয়টা হচ্ছে যে দাতা গোষ্ঠীর যে টাকা দিচ্ছে সেটা কিন্তু অনেকগুলো এনজিও এর মাধ্যমে সেটা খরচ হয়, সরকার সবসময় যে পুরোটা নিজের হাতে পায় এমনটা না। তাহলে এখানে এই যে এনজিও গুলো তাদের যে প্রাপ্তির যে জায়গাটা, তাদের যে নিজেদের বাজেটের জায়গাটা, সেটা কতটা মানবিক সাহায্য যাচ্ছে, কতটা তাদের বেতন ভাতায় যাচ্ছে, সেটা কিন্তু একটা বিবেচনার বিষয়। আমি বহুপক্ষীয় লাভালাভের বিষয়ে কথা বলছি। দেখুন এই যে জায়গাটা, যে মিয়ানমার থেকে আমরা যাদেরকে বিতাড়িত করা হয়েছে সেটাকে আমরা বলছি তাদেরকে যেভাবে দেখছি, কিন্তু আসলে এর পিছনে কিন্তু কর্পোরেট বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়গুলো যুক্ত আছে। সেখানে সবাই আমরা বুঝতেছি সেখানে চীনের বিনিয়োগের বিষয় আছে, সেখানে ভারতেরও বিনিয়োগের একটা বিষয় আছে, সেখানে পশ্চিমা দেশগুলোর কিন্তু বিনিয়োগের বিষয় আছে। সেখানে কর্পোরেট বাণিজ্য এবং তার বিনিয়োগের বিষয়গুলো, অর্থাৎ বৃহৎ যে কর্পোরেট পুঁজি তার যে অংশীদারিত্বের বিষয়গুলো, সেটা রাজনৈতিক কূটনীতি দ্বারা কতটুকু সমস্যার সমাধান হবে সেটা কিন্তু একটা সংশয়ের বিষয়। কারণ যে সমস্যাটা তারা এটাকে তারা মানে দীর্ঘায়িত করতে চায় কিনা, সেখানে সাহায্যের নামে দাতা গোষ্ঠী সেখানে অর্থ ভরাবদের নামে এটা দীর্ঘস্থায়িত্ব করে সেখানে তাদের বিনিয়োগের বিষয়টা নিশ্চিত করতে চায় কিনা। কারণ যদি এটা দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে, তার বাজেটের বিরাট একটা অংশ সেখানে বরাদ্দ দিতে হবে। কারণ আমরা অলরেডি তাদেরকে তারা আশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছি বা দিয়েছে সেটা বড় কথা না, তারা আশ্রয় নিয়েছে, আমরাও আশ্রয় দিয়েছি। এই বিপুল সংখ্যক মানুষের ভার বহন করা বাংলাদেশের পক্ষে কতটা সম্ভব? যদি এটি দীর্ঘস্থায়ী হয় বড় ধরনের সামাজিক বিপর্যয় আসবে, রাজনৈতিক বিপর্যয় আসবে, সরকারের উপর চাপ পড়বে, তার বাজেটের উপর চাপ পড়বে। সেই জায়গায় আমার মনে হয় দাতা গোষ্ঠী শুধু সাহায্যের বিষয় না, এটি সমাধানের দিকে নিয়ে যাওয়া উচিত এবং সেখানে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করা উচিত যাতে করে এটি রাজনৈতিক সমাধান হয়। বাস্তবতা হচ্ছে যে এই সমস্যার কিন্তু বাংলাদেশ পক্ষ ছিল না, বাংলাদেশকে পক্ষ বানানো হয়েছে। এখন এটা দ্বিপাক্ষিক সমস্যার কথা বলা হচ্ছে, বহুপাক্ষিক সমস্যার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সমস্যাটা সৃষ্টি করেছে মিয়ানমার। মিয়ানমার তাদেরকে ফিরিয়ে নিবে, তাদেরকে নাগরিকত্বের নিশ্চয়তা দেবে, তাদেরকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে। যদি এই নিশ্চয়তা যদি আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আদায় না করতে পারে মিয়ানমারের কাছ থেকে, তাহলে এটি দীর্ঘস্থায়ী সমাধান হবে না। সেই জায়গায় আন্তর্জাতিক সম্প্রদায়গুলো শুধু আশ্বাস দিলে চলবে না, তাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
আমরা দেখলাম যে মিয়ানমারের একজন মন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়া হবে। কিন্তু তার আগে আমরা দেখেছি যেসব তথ্য প্রমাণ চাওয়া হচ্ছে সেগুলো নিয়ে এক ধরনের জটিলতা রয়েছে, এক ধরনের অপারগতাও রয়েছে রোহিঙ্গাদের পক্ষ থেকে। সব মিলিয়ে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি কি মনে করেন যে খুব স্বল্প সময় নিশ্চয়ই হচ্ছে না, এটা নিশ্চিতভাবেই বলা যায়? কারণ যে পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে ফিরিয়ে নেওয়া, অর্থাৎ সেটি একটি লম্বা সময়ের ব্যাপার, আপনি গোটা প্রক্রিয়া দেখলেই সেটা বোঝা যায়। সেক্ষেত্রে একটি দীর্ঘ সময় বোধ হয় বাংলাদেশকে এই সংকটের মধ্য দিয়ে যেতে হবে, এবং সেটা যদি যেতে হয় বাংলাদেশের অর্থনীতির উপর কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন?
দেখুন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তি মোতাবেক যদি আমরা ধরি যে প্রতিদিন 300 জনের মতো মিয়ানমারের নাগরিক তারা ফিরে যাবেন, শরণার্থী তারা তাদের নিজের দেশে ফিরে যাবেন, এবং এই প্রক্রিয়ায় যদি আমরা হিসেব করি তাহলে যে এখন যে
11 লক্ষ জনগোষ্ঠী এখন এখানে রয়েছেন, তাদের যেতে প্রায় 8 থেকে 10 বছর লেগে যাবে যদি আমি এই প্রক্রিয়াটির কথাই চিন্তা করি। তার মানে হচ্ছে এই সময়কালে তাদের বাংলাদেশে অবস্থান করা, তাদের জন্য খাদ্য সরবরাহ, তাদের যারা বাচ্চা রয়েছে তাদের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা, এমনকি দীর্ঘমেয়াদে তো আসলে কর্মসংস্থানেরও প্রশ্ন আসবে। এই যে বিষয়গুলো, এই সবকিছু মিলে চিন্তা করলে এটার একটা দীর্ঘমেয়াদী অভিজাত বাংলাদেশের অর্থনীতির উপরে আসছে এবং সেটি পড়ছে, আমরা মনে করছে সেটি। এবং যেটি বলছিলাম যে এই বিষয়গুলোর ক্ষেত্রে যে পার্টটুকু, যেটি কিনা বলা হচ্ছে যে অনুদানের উপরে যে অংশটি, এটি যদি প্রয়োজন হয়, গড়পড়টা আমাদের হিসেবে বলছে যে 2019 সালের জন্যই প্রায় $1.1 বিলিয়ন দরকার হবে মিয়ানমারে এই 11 লক্ষ জনগোষ্ঠীর জন্য। তো এইভাবেও যদি আমরা আগামী 8-10 বছর চিন্তা করি, তাহলে বিপুল পরিমাণ যেমন অর্থের দরকার হবে, সেখানে এই অর্থটার সরবরাহ, প্রথমত হচ্ছে অর্থের সরবরাহ সেটি পাওয়া যাবে কিনা, দ্বিতীয় যে অংশটি হচ্ছে এদের জন্য যে খাদ্য দরকার হবে, সেই খাদ্যকে আন্তর্জাতিক বাজার থেকে নিয়ে আসা হবে নাকি দেশের অভ্যন্তরীণ যে স্টক রয়েছে আপৎকালীন সেখান থেকে ব্যবহার করা হবে। যখন শুরু হয়েছিল তখন কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে ব্যবহারের একটা অনুরোধ ছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে, এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবহারও করা হয়েছিল। এবং এখন যে পরিস্থিতি, আমাদের পাবলিক ফুডের যে স্টক রয়েছে তাতে নিজস্ব চাহিদা মিটিয়ে যদি তাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর পিছনে ব্যবহার করতে হয়, তাহলে স্টকের উপরে যেমন চাপ পড়বে, অভ্যন্তরীণ সরবরাহের ক্ষেত্রে যেমন তার একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু দামও বেশি রয়েছে, ফলে দ্রব্য মূল্যের ক্ষেত্রে বা মূল্যস্ফীতির ক্ষেত্রে তার একটা প্রতিক্রিয়া।
এবং আমরা তো এটাও জানি যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের বাংলাদেশের জন্য একটি প্রায় বছরই হয়, কোনো না কোনো ভাবে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে হাওড় অঞ্চলের ধান গোলাতে না ওঠায় চালের কি ধরনের সংকট তৈরি হয়েছিল, সেক্ষেত্রে এই বাড়তি 10 লাখের বেশি মানুষ রোহিঙ্গা এবং প্রাকৃতিক দুর্যোগের ভয় তো রয়েছেই, সব মিলিয়ে কি এক ধরনের খাদ্য নিরাপত্তাহীনতার সম্ভাবনাও রয়েছে?
সেই জায়গাটি আমার ধারণা যে খাদ্য নিরাপত্তাহীনতা পুরোপুরি হবে সেটি আমার মনে হয় না। তার কারণ হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে যদি সরবরাহ নাও করা যায়, আন্তর্জাতিক বাজার থেকে অধিক মূল্যে হলেও হয়তো খাদ্য আমদানি করার সুযোগ রয়েছে এবং সেটিকে হয়তো ব্যবহারও এখানে করা যাবে, কিন্তু প্রতিক্রিয়াটি অন্যরকম, প্রতিক্রিয়াটি দুরকমই। এক হচ্ছে বাংলাদেশের তখন প্রয়োজন হবে তার ফরেন কারেন্সি ব্যবহার করা এই বিপুল পরিমাণ আমদানির জন্য, দ্বিতীয়ত হলে অভ্যন্তরীণ স্টককে যদি ব্যবহারের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সাপ্লাইয়ের যদি ঘাটতি তৈরি হয় তাহলে মূল্যস্ফীতির জন্য যে প্রতিক্রিয়া সেটি পড়বার একটা আশঙ্কা রয়েছে। এমনকি স্থানীয় পর্যায়ে যেটি বলা হচ্ছে যে এটি শুধু ধান চালের বিষয় না, অন্যান্য আনুষাঙ্গিক যে সমস্ত খাদ্যদ্রব্যের প্রয়োজন যেটি স্থানীয় বাজার থেকে সরবরাহ করা হয় সেখানেও এর একটা প্রতিক্রিয়া পড়ছে, কেন সরবরাহজনিত ঘাটতি সেখানে পড়ছে স্থানীয় পর্যায়ে, সেটি শোনা যাচ্ছে। উপরন্তু যেটি দেখা যাচ্ছে যে সমস্ত স্থানীয় পর্যায়ে জনগণ নিম্ন আয়ের মানুষ বিভিন্ন ধরনের ছোটখাটো কাজে নিয়োজিত ছিলেন, শর্ট টার্মে কন্ট্রাকচুয়ালি যে কাজগুলো করতেন, সেই জায়গাতে এখন এই রোহিঙ্গা জনগোষ্ঠী বৈধ হোক অবৈধ হোক তারা কিন্তু অনেক কম মজুরি দিয়ে এখানে কাজের সুযোগ নিচ্ছেন, যেটিও আবার আমাদের বাংলাদেশি নাগরিকদের সেখানে কাজ প্রাপ্তির ক্ষেত্রে এক ধরনের সংকট তৈরি করছে। ফলে এইভাবেও এক ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। এবং আরেকটি যেটি বলছিলাম যে সরকারের বাজেট যদি বড়ভাবে ব্যবহার করতে হয় রোহিঙ্গা জনগোষ্ঠীর পিছনে, তাহলে এখন যেভাবে সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তার পিছনে ব্যয় হচ্ছে সেটি যেখানে পর্যাপ্ত না, সেখানে যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আবার একটি বাড়তি অর্থ বরাদ্দের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটি কিন্তু আরেকটি চাপ তৈরি করবে। উপরন্তু যেটি হচ্ছে যে সরকারের প্রতি বছরই ব্যয় বাড়ছে এবং রাজস্ব দিয়ে সেটি কভার হচ্ছে না বলে অনেক অনেক বেশি তাকে এখন ব্যাংকিং উৎস থেকে ব্যয়বহুল ভাবে অথবা নন ব্যাংকিং সঞ্চয়পত্র বিক্রি করে আরো ব্যয়বহুল উৎস থেকে ঋণ করে এই ব্যয় মেটাতে হচ্ছে। তার মানে যেটি দাঁড়াচ্ছে যে এই যে বাড়তি অর্থের দরকার হবে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সেটি তখন আরো ব্যয়বহুল উৎস থেকে ঋণ নেবার মাধ্যমে সেটি মেটানোর তাগিদ তৈরি হবে।
জি, আমরা একটু
অর্থ সরবরাহের ক্ষেত্রে বহিষ্ঠ উৎসগুলো যদি পর্যাপ্ত ভাবে সহযোগিতা নিয়ে না আসে এবং বাংলাদেশকে যদি নিজস্ব অর্থ ব্যবহার করতে হয়, তাহলে এর একটা বহুমুখী প্রতিক্রিয়া অর্থনীতির উপর পড়তে বাধ্য।
জি, আমরা একটু অধ্যাপক হুসাইন কবির আপনার কাছে যাব, তার আগে দুজন শ্রোতা রয়েছে আমাদের সঙ্গে। উত্তম পাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি ভাই, আমি শুনতে পাচ্ছি।
জি, আপনার প্রশ্ন বা মন্তব্যটা যদি করেন।
জি,
আপনার কোনো প্রশ্ন কি রয়েছে?
জি ভাই, আমার প্রশ্ন হলো, এটা আমি মনে করি এটা রাজনৈতিক ভাবে এটা মোকাবিলা করানোর দরকার।
জি, আমরা আপনার মন্তব্য পেয়েছি। আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা রয়েছে, দীপক চক্রবর্তী। দীপক চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন?
জি দাদা, নমস্কার জানাচ্ছি।
নমস্কার,
আমি বাংলাদেশ থেকে, পঞ্চগড় বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী বলছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য প্যানেল ভয়েস অফ আমেরিকাকে আমি ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা এই যে রোহিঙ্গা বিষয় নিয়ে যে বন্টন সৃষ্টি, যে হচ্ছে এই যে বর্ষাকাল আসতেছে, এই যে অনেক দুন এবং কি ঝড় বাতাস যে আসবে, এ নিয়ে সরকার কি বা মানে ভাবনা চিন্তা করতেছে? এবং কি এখানে যদি যে মানুষগুলার যে এই যে বর্ষাকাল আসতেছে, কতটুকার কি অর্থ থেকে এখান থেকে ব্যয় হতে পারে?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ সরকার নিশ্চয়ই এরই মধ্যে উদ্যোগ নিয়েছে, প্রায় লাখখানেকের বেশি শরণার্থীকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়টা আমরা জানবো। হুসাইন কবির, আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্য শুনেছেন, সব মিলিয়ে আপনি লোক প্রশাসনের শিক্ষক হিসেবে কি দেখেন, বাংলাদেশ কি সঠিক পথে রয়েছে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে? সব মিলিয়ে আপনার মন্তব্য এবং সবশেষ মন্তব্য।
দেখুন, আসলে আমাদের যে প্রশাসনের যে প্রশাসনিক দিক থেকে যদি বিবেচনা করেন, যে আমাদের অনেকগুলো প্রশাসনিক বিপর্যয়ের বিষয় আছে। আমাদের একটা জায়গা হচ্ছে যে এই রোহিঙ্গা আসার কারণে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাবে আমাদের ফোর্স চেককে সেখানে ডিপ্লয় করতে হয়েছে। সরকার বলছে যে আমাদের যেহেতু তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে মুসলমান হিসাবে, আন্তর্জাতিক নানা রকম জঙ্গি গোষ্ঠী কিন্তু তাদেরকে ব্যবহারের চেষ্টাও করতেছে, এই কথাও কিন্তু উত্থাপন হচ্ছে। সেই জায়গায় সরকারকে সজাগ থাকতে হচ্ছে, কারণ যে আন্তর্জাতিক পর্যায়ে যে সংগঠনগুলো আছে তাদের অপতৎপরতা আছে। সেই জায়গায় আমাদের এখানেও কিন্তু ভেতরে সরকারের এদিকে নজর রাখতে হচ্ছে, দেশের মধ্যেও কিন্তু একটা গোষ্ঠী অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে থাকছে। এবং রোহিঙ্গাদের মধ্যে কিছু সংখ্যক যে ওখানকার আরসা নামক যে সংগঠন আছে তারা কিন্তু যুক্ত আছে, এবং রোহিঙ্গারা তাদের সমস্যা সমাধান করার জন্য দীর্ঘদিন যাবৎ তারা জাতীয়তাবাদের পথে যায়নি, তারা বরাবরই ধর্মের উপাদানটাকে ব্যবহার করেছে বলে একজন জানে। সেই জায়গায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলি কিন্তু তৎপর রয়েছে। এই অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক যে বিপর্যয়, এটি কিন্তু আরো বড় ধরনের বিষয়। অর্থনৈতিক বিপর্যয়টা আপনি নানা দাতা গোষ্ঠীর কাছ থেকে টাকা এনে আপদকালীন রসদ সংগ্রহ করে সে সমাধান করতে পারলেন, কিন্তু দীর্ঘ সময়ে যদি এই ক্ষত সৃষ্টি হয় রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে, সামাজিক ভাবে, সেটি আমার সমাজে কিন্তু দীর্ঘদিন ধরে থাকবে। সেই জায়গায় আমি কতদিন যাবৎ এই সমস্যাকে লালন করব, এটি একটি বড় প্রশ্ন। যদি এটি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আমার উপরে বড় ধরনের চাপ আসবে, প্রশাসনের উপর চাপ আসবে, রাজনীতির উপর চাপ আসবে। যত দ্রুত সম্ভব এটি সমাধান করা উচিত। কে যেন একজন বলছিলেন যে সামনে এখন আপনার দুর্যোগের সময়টা আসতেছে, আমরা জানি যে আমাদের এই কালবৈশাখীর বিষয় আছে এবং বর্ষাকালীন সমস্যাগুলো আছে, এই সময় নানা রকম।
জি হুসাইন কবির, আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদের হাতে একদম সময় নেই।
সেই জায়গায় এই যে মানুষগুলো, অনেক মানুষের ঠিক মতো শেষ হয়েছে।
জি হুসাইন কবির, আমরা আজকের মতো শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর খন্দকার গোলাম মজিম এবং অধ্যাপক হুসাইন কবির। শ্রোতা যাদের প্রশ্ন নিতে পারলাম না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, নিশ্চয়ই আগামী সপ্তাহে কখনো আপনাদের সঙ্গে বিষয়ে কথা হবে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।